আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহে রিসালা, নাম রাখার 18টি সুন্নত ও আদব, সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ সুন্নত ও আদব। আত্তারের দোয়া। হে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালক, যে কেউ নাম রাখার 18টি সুন্নত ও আদব সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ সুন্নত ও আদব পড়ে বা শুনে নিবে, তাকে প্রতিটি কাজ সুন্নত অনুযায়ী করার সৌভাগ্য দান করো এবং তাকে তোমার সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর জীবন যাপনের প্রতিচ্ছবি বানাও। আমিন বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার কোন বিপদ এসে যায় তার উচিত আমার উপর অধিকারে দরুদ পড়া, কেননা আমার উপর দরুদ পাঠ করাটা বিপদ আপদসমূহ দূর করে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম রাখার 18টি সুন্নত ও আদব। নাম্বার 1, ভালো নামে নাম রাখো। নাম্বার 2, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের পিতার নাম ধরে আহ্বান করা হবে, অতএব নিজের উত্তম নাম রাখো। নাম্বার 2, হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বাচ্চার উত্তম নাম রাখবেন। হিন্দুস্তানে অনেক লোকের এমন নাম রয়েছে যেগুলোর কোনো অর্থই নেই অথবা তাদের মন্দ অর্থ রয়েছে, এমন নাম থেকে বিরত থাকুন। আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের পবিত্র নাম এবং সাহাবা ও তাবেঈন এবং বুজুর্গদের নামে নাম রাখা উত্তম। আশা করা যায় যে সে নামের বরকতে বাচ্চার মঙ্গল হবে। নাম্বার 3, বাচ্চা জীবিত ভূমিষ্ঠ হোক কিংবা মৃত, তার সম্পূর্ণ শরীর অথবা অসম্পূর্ণ শরীরে হোক, অতএব তার নাম রাখতে হবে এবং কিয়ামতের দিন তার হাশর হবে, অর্থাৎ তাকে উঠানো হবে। বোঝা গেল যে বাচ্চা অপূর্ণ নষ্ট হয়ে যায় তার নামও রাখা হবে। যেমনি ভাবে দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা সন্তানের হক এর 12 পৃষ্ঠায় রয়েছে, নাম রাখা হবে এই পর্যন্ত যে অপূর্ণ বাচ্চারও যে স্বল্প দিনে নষ্ট হয়ে যায়, অন্যথায় সে আল্লাহ পাকের নিকট অভিযোগ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অপূর্ণ বাচ্চাদের নাম রাখো, কারণ আল্লাহ পাক তাদের মাধ্যমে তোমাদের আমলের পাল্লা ভারী করবেন। নাম্বার 4, মুহাম্মদ নাম রাখা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি বাণী। নাম্বার 1, যার ছেলে ভূমিষ্ঠ হবে আর সে আমার ভালোবাসায় এবং আমার নামের বরকত অর্জন করার জন্য তার নাম মুহাম্মদ রাখে, সে ব্যক্তি এবং তার ছেলে উভয়ে জান্নাতে যাবে। নাম্বার 2, কিয়ামতের দিন দুই ব্যক্তিকে আল্লাহ পাকের সামনে দাঁড় করানো হবে, নির্দেশ হবে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। আরজ করা হবে, হে আল্লাহ, আমরা কোন আমলের কারণে জান্নাতের উপযুক্ত হলাম? আমরা তো জান্নাতের কোনো কাজ করিনি। ইরশাদ করবেন, জান্নাতে যাও, অঙ্গীকার করেছি যে যার নাম আহমদ কিংবা মুহাম্মদ হবে সে জাহান্নামে যাবে না। নাম্বার 3, তোমাদের মধ্যে কার কি ক্ষতি যদি তার ঘরে একজন মুহাম্মদ কিংবা দুজন মুহাম্মদ কিংবা তিনজন মুহাম্মদ থাকে। এই হাদিসে পাক বর্ণনা করার পর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যা লিখেছেন তার সারাংশ, এজন্য আমি আমার সব ছেলে ভাতিজাদের আকিকাতে কেবল মুহাম্মদ নাম রাখলাম, অতঃপর নামের আদব রক্ষার্থে এবং বাচ্চাদের যেন চিনা যায় সেজন্য প্রচলন স্বরূপ অর্থাৎ ডাক নাম আলাদা নির্ধারণ করলাম। আলহামদুলিল্লাহ, 5 মুহাম্মদ এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে, কিন্তু 5-এর অধিক উফাত হয়ে গেছে। হযরত সাইয়েদুনা ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহির নিজের এবং পিতার ও দাদাজানের নাম মুহাম্মদ ছিল, অর্থাৎ মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ। হযরত আয়মান আবুল বারাকাত বিন মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি সে মহান ব্যক্তি যার বংশে ধারাবাহিক 14 প্রজন্মের পূর্বপুরুষের নাম মুহাম্মদ ছিল। নাম্বার 5, মুহাম্মদ নামধারী ব্যক্তির বরকত। বর্ণিত আছে, কিছু লোক কোন একটি বিষয় সম্পর্কে পরামর্শ করার জন্য একত্রিত হয় আর তাদের মধ্যে মুহাম্মদ নামের কোন ব্যক্তিও যদি থাকে আর তারা তার নিকট পরামর্শ না চায়, তবে তারা তাদের সে কাজে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না। নাম্বার 6, ছেলে সন্তানের জন্য আমল। তাবি বুজুর্গ ইমাম আতা রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে চায় যে তার স্ত্রীর গর্ভে ছেলে সন্তান হোক, তার উচিত নিজের হাত গর্ভবতী স্ত্রীর পেটের উপর রেখে বলবে, যদি ছেলে হয়ে থাকে তাহলে আমি তার নাম মুহাম্মদ রাখলাম, ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল ছেলেই হবে। নাম্বার 7, আজকাল আল্লাহ তাআলার পানা নাম বিকৃত করার মন্দ প্রচলন রয়েছে, আর মুহাম্মদ নামের বিকৃত করা তো এটা খুবই বেদনাদায়ক। সুতরাং প্রত্যেক পুরুষের নাম মুহাম্মদ কিংবা আহমদ রেখে দিন, আর ডাকার জন্য বুজুর্গদের নামের মধ্যে হতে কোন সহজ শব্দ বিশিষ্ট নাম রাখুন। নাম্বার 8, জিবেল ও মিকাইল ইত্যাদি নাম রাখবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ফেরেশতাদের নামে নাম রেখো না। নাম্বার 9, মুহাম্মদ নবী, আহমদ নবী, নবী আহমদ নাম রাখা হারাম। নাম্বার 10, যখনই নাম রাখবেন কোন সুন্নি আলিম থেকে তার অর্থ জিজ্ঞাসা করে নিন, যে নামের অর্থ মন্দ সে নামগুলো রাখবেন না। উদাহরণস্বরূপ গফুরউদ্দিন অর্থাৎ দিনকে বিলুপ্তকারী, এই নাম রাখা খুবই মন্দ। মন্দ নামের মন্দ প্রভাব রয়েছে, যেমন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি মন্দ নামের কঠোর প্রভাব আমার চোখে দেখেছি। ভালো সরল প্রাণ সুন্নি ব্যক্তিকে শেষ বয়সে দিন গোপন ও অন্যায় প্রচেষ্টা অর্থাৎ দিন গোপনকারী এবং বাতিলের জন্য চেষ্টাকারী হতে দেখেছি। নাম্বার 11, নামের প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের উপরও আসতে পারে। বাহরে শরীয়ত তৃতীয় খণ্ড 601 পৃষ্ঠা হাদিস নম্বর 21 সহিহ বুখারীতে সাঈদ বিন মুসাইয়িব রহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত যে, আমার দাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তিনি বললেন, হুজন। ইরশাদ করলেন, তুমি সাহল অর্থাৎ তোমার নাম সাহল রাখো, কারণ এর অর্থ নরম আর হুজন কঠোরকে বলে। সে বলল, যে নাম আমার বাবা রেখেছে সেটা পরিবর্তন করব না। সাঈদ বিন মুসাইয়িব রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এর ফলাফল এটা হলো যে আমাদের মধ্যে এখনো পর্যন্ত কঠোরতা পাওয়া যায়। নাম্বার 12, ইয়াসিন বা তহা নাম রাখা নিষেধ। মুহাম্মদ ইয়াসিনও রেখো না, তবে চাইলে গোলাম ইয়াসিন এবং গোলাম তহা নাম রেখে নাও। নাম্বার 13, বাহারে শরীয়ত 15 খণ্ড আকিকা বর্ণনায় রয়েছে, আব্দুল্লাহ ও আব্দুর রহমান অনেক উত্তম নাম, কিন্তু এ যুগে এটা অনেক দেখা যায় যে আব্দুর রহমানের পরিবর্তে ওই ব্যক্তিকে অনেক লোক রহমান বলে, আর আল্লাহ ব্যতীত কাউকে রহমান বলা হারাম। এভাবে আব্দুল খালিককে খালিক এবং আব্দুল মাবুদকে মাবুদ বলে। এ ধরনের নামে এমন নাজায়েজ পরিবর্তন কখনো যেন করা না হয়। এমনই ভাবে এ ধরনের অনেক নামে তসগির অর্থাৎ ছোট করার প্রচলন রয়েছে, অর্থাৎ নাম এভাবে পরিবর্তন করে দেয় যার ফলে অমর্যাদা হয়, আর এমন নামকে কখনো ছোট করবেন না। সুতরাং যেখানে এটা ধারণা হয় যে নাম ছোট করা হবে, তখন এই নাম রাখবে না, অন্য নাম রাখবে। নাম্বার 14, যে সমস্ত নাম মন্দ সেগুলো পরিবর্তন করে উত্তম নাম রাখা উচিত। কারণ প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্দ নামকে পরিবর্তন করে দিতেন। এক মহিলার নাম আসিয়া অর্থাৎ গুনাহগার ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামকে পরিবর্তন করে জামিলা রাখলেন। নাম্বার 15, এমন নাম রাখা নিষেধ যার মধ্যে নিজের মুখে নিজেকে উত্তম বলা অর্থাৎ মুখে মধু হাওয়া পাওয়া যায়। 27 পারা সূরা আন-নাজম আয়াত 32 ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, নিজেরা নিজেদেরকে পবিত্র পরিচ্ছন্ন বলো না। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফুসুলে আমাদির বরাতে লিখেছেন, কেউ এ নামে নাম রাখবেন না যেখানে তাজকিয়া অর্থাৎ নিজের বরত্ব ও প্রশংসা পাওয়া যায়। মুসলিম শরীফে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাররা অর্থাৎ নেককার মহিলা নামে মহিলা নাম পরিবর্তন করে জয়নাব রাখলেন এবং বললেন, নিজে নিজেকে উত্তম মনে করো না, আল্লাহ পাক ভালো জানেন যে তোমাদের মধ্যে কে নেককার। নাম্বার 16, এমন নাম রাখা জায়েজ নেই যা অমুসলিমদের জন্য নির্দিষ্ট। ফতোয়া রাজবিয়া 14 খণ্ড 663-664 পৃষ্ঠায় রয়েছে, নামের একটি প্রকার কাফেরদের জন্য নির্দিষ্ট রয়েছে, যেমন জিরজিস, পুতরুস এবং ইউহান্না ইত্যাদি। সুতরাং এ ধরনের নাম রাখা মুসলমানদের জন্য জায়েজ নেই, কেননা এর মধ্যে কাফেরদের সাথে সাদৃশ্যতা পাওয়া যায়। ওয়াল্লাহু আলাম। নাম্বার 17, গোলাম মোহাম্মদ এবং আহমদ জান নাম রাখা জায়েজ, কিন্তু উত্তম এটা যে গোলাম কিংবা জান ইত্যাদি শব্দ বৃদ্ধি করবেন না, যেন মোহাম্মদ ও আহমদ নামে যে ফজিলত হাদিসে পাকে বর্ণিত রয়েছে সেটা অর্জন হয়। নাম্বার 18, গোলাম রাসুল, গোলাম সিদ্দিক, গোলাম আলী, গোলাম হুসাইন, গোলাম গৌস, গোলাম রেজা রাখা জায়েজ। আকিকার 25টি সুন্নত আদব। নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ছেলের আকিকার মধ্যে বন্ধক, সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হয় এবং তার নাম রাখা হয় আর তার মাথা মুন্ডানো হয়। বন্ধক হওয়ার অর্থ এই যে তার থেকে পরিপূর্ণ উপকার অর্জন হবে না যতক্ষণ পর্যন্ত আকিকা করা না হয়। এবং কতিপয় মুহাদ্দিসগণ বলেন, বাচ্চার নিরাপত্তা এবং তার বেড়ে ওঠা এবং তার মধ্যে উত্তম গুণাবলী হওয়াটা আকিকার সাথে সম্পৃক্ত রয়েছে। নাম্বার 2, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সুক্রিয়াতে যে পশু জবাই করা হয় সেটাকে আকিকা বলে। নাম্বার 3, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন মুস্তাহাব এটা যে তার কানে আজান ও ইকামত বলা, আজান দেওয়ার কারণে ইনশাআল্লাহ বিপদ আপদ দূর হয়ে যাবে। নাম্বার 4, উত্তম এটা যে ডান কানে 4 বার আজান ও বাম কানে 3 বার ইকামত বলা। নাম্বার 5, অনেক লোকের মধ্যে এটা প্রচলন রয়েছে যে ছেলে ভূমিষ্ঠ হলে আজান দেয় আর মেয়ে ভূমিষ্ঠ হলে দেয় না, এটা উচিত নয়, বরং মেয়ে ভূমিষ্ঠ হলে তখনও আজান ও ইকামত বলবেন। নাম্বার 6, সপ্তম দিনে তার নাম রাখা হবে আর তার মাথা মুন্ডানো হবে। আর মাথা মুন্ডানোর সময় আকিকা করা হবে এবং চুলের ওজন করে ততটুকু রূপা কিংবা স্বর্ণ সদকা করা হবে। নাম্বার সাত, ছেলের আকিকাতে দুইটি ছাগল আর মেয়ের আকিকাতে একটি ছাগি জবাই করা হবে, অর্থাৎ ছেলের সময় পুরুষ প্রাণী আর মেয়ের সময় মেয়ে পশু উত্তম। এবং ছেলের আকিকাতে ছাগি ছাগল আর মেয়ের আকিকার সময় নর হয় তখনও সমস্যা নেই। নাম্বার আট, ছেলের জন্য দুটি, সামর্থ্য না থাকলে তবে একটি যথেষ্ট। নাম্বার নয়, কুরবানি উট ইত্যাদিতেও আকিকা অংশ হতে পারে। নাম্বার দশ, আকিকা ফরজ কিংবা ওয়াজিব নয়, শুধুমাত্র পছন্দনীয় সুন্নত। ছেলে দেয়া গুনাহ নেই, কেউ যদি সামর্থ্য রাখে তার অবশ্যই করা উচিত, না করলে গুনাহগার হবে না, তবে সওয়াব থেকে বঞ্চিত হবে। গরিব লোকদের জন্য সুদের উপর ঋণ নিয়ে আকিকা করা কখনোই জায়েজ নেই। নাম্বার এগারো, বাচ্চা যদি সপ্তম দিনের পূর্বে মৃত্যুবরণ করে তবে তার আকিকা না করার কারণে কোনো প্রভাব তার শাফাত ইত্যাদির উপর পড়বে না, কারণ সে আকিকার সময় আসার পূর্বে অতিবাহিত হয়ে গেল। হ্যাঁ, তবে যে বাচ্চা আকিকার সময় পেল অর্থাৎ সাত দিন হয়ে গেল এবং অপারগতা ব্যতীত সামর্থ্য থাকা সত্ত্বেও তার আকিকা করল না, তার জন্য এটা এসেছে যে সে আপন পিতামাতার জন্য শাফাত করবে না। নাম্বার বারো, আকিকা জন্মের সপ্তম দিনে সুন্নত আর এটাই উত্তম, অন্যথায় চতুর্দশ অথবা একুশতম দিন। আর যদি সপ্তম দিনে করতে না পারে তখন যখন চায় করতে পারবে, আর সুন্নত আদায় হয়ে যাবে। নাম্বার তেরো, যার আকিকা করা হয়নি সে যৌবন এবং বৃদ্ধকালেও নিজের আকিকা করতে পারবে। যেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নবুয়াত ঘোষণার পর নিজেই নিজের আপন আকিকা করেছিলেন। নাম্বার চোদ্দ, কতিপয় উলামাগণ এটা বলেছেন যে সপ্তম দিন কিংবা চতুর্দশ দিন বা একুশতম দিন অর্থাৎ সাত দিনের দিকে লক্ষ্য রাখা এটা উত্তম, আর সেটা স্মরণ না থাকলে এবং যে দিন বাচ্চা ভূমিষ্ঠ হয় সে দিনটি স্মরণ রাখবেন, তার একদিন পূর্বের দিনটি যখন আসবে তখন তা সপ্তম দিন হবে। উদাহরণস্বরূপ, যদি জুমার দিন অর্থাৎ শুক্রবার ভূমিষ্ঠ হয় তাহলে জীবনের প্রত্যেক পরের বৃহস্পতিবার সেটার সপ্তম দিন। যদি জন্মের দিন স্মরণ না থাকে তাহলে যখন ইচ্ছা করে নিন। নাম্বার পনেরো, বাচ্চার মাথা মুন্ডার পর মাথাতে জাফরান লাগিয়ে দেয়া উত্তম। নাম্বার ষোলো, উত্তম এটা যে আকিকার পশুর হাড় ভাঙবে না, বরং হাড্ডি থেকে মাংস নামিয়ে নিবে, এটা বাচ্চার নিরাপত্তার ভালো লক্ষণ। আর হাড় ভেঙে গোস্ত বানিয়ে নিলেও কোনো সমস্যা নেই, মাংস যেভাবে চায় রান্না করতে পারবে, তবে যদি মিষ্টি ভাবে রান্না করা হয় তাহলে বাচ্চার চরিত্র উত্তম হওয়ার লক্ষণ। নাম্বার সতেরো, মিষ্টি মাংস রান্না করার দুইটি পদ্ধতি। নাম্বার এক, এক কেজি মাংস, আধা কেজি মিষ্টি, সাতটি ছোট এলাচি, পঞ্চাশ গ্রাম বাদাম, প্রয়োজন মতো ঘি কিংবা তেল সব মিশিয়ে রান্না করে নিন। রান্না করার পর প্রয়োজন অনুযায়ী চিনি দিবেন। সৌন্দর্যের জন্য গাজর চিকন চিকন করে কিসমিস ইত্যাদিও দিতে পারবেন। নাম্বার দুই, এক কেজি মাংসতে আধা কেজি চিনি দিয়ে প্রয়োজন মতো রান্না করে নিন। নাম্বার আঠারো, জনসাধারণের মধ্যে এটা প্রসিদ্ধ রয়েছে যে আকিকার মাংস বাচ্চার মা বাবা এবং দাদা দাদি নানা নানি আহার করবে না, এটা একেবারে ভুল, তার কোনো ভিত্তি নেই। নাম্বার উনিশ, আকিকার চামড়ার ওই হুকুম যা কুরবানির চামড়ার হুকুমে রয়েছে যে নিজের ব্যবহারের জন্য নিবে কিংবা মিসকিনকে দিয়ে দিবে অথবা অন্য কোনো নেকির কাজে মসজিদ কিংবা মাদ্রাসাতে দান করবে। নাম্বার বিশ, আকিকা পশুর শর্ত সময়ের সাথে হওয়া উচিত, যেমনটি কোরবানির জন্য হয়ে থাকে, সেটার মাংস ফকির মিসকিনদের এবং নিকটতম বন্ধু ও প্রিয়জনকে বন্টন করে দেওয়া অথবা রান্না করে দিয়ে দেওয়া অথবা তাদের জিয়াফত কিংবা দাবাত খাওয়ানো এ সকল অবস্থায় জায়েজ। নাম্বার একুশ, আকিকার মাংস চিল কাককে খাওয়ানোর কোনো ভিত্তি রাখে না, এগুলো অর্থাৎ চিল কাক ফাসিক। নাম্বার বাইশ, আকিকা জন্মের শুক্রিয়ার্থে, অতএব মৃত্যুর পর আকিকা হতে পারে না। নাম্বার তেইশ, ছেলের আকিকাতে যদি বাবা জবা করে তবে এভাবে দোয়া পড়বে, আল্লাহুম্মা হাযিহি আকিকাতু ইবনি ফুলানি দামুহা বিদামিহা ওয়া লাহমুহা বিলাহমিহি ওয়া আজমুহা বিআজমিহি ওয়া জালদুহা বিজালদিহা ওয়া শা'রুহা বিশা'রিহি আল্লাহুম্মা জ'আলহা ফিদা'আল লি ইবনি মিনান নার বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযিহি আকিকাতু ইবনি ফুলানি দামুহা বিদামিহা ওয়া লাহমুহা বিলাহমিহি ওয়া আজমুহা বিআজমিহি ওয়া জালদুহা বিজালদিহা ওয়া শা'রুহা বিশা'রিহি আল্লাহুম্মা জ'আলহা ফিদা'আন লি ইবনি মিনান নার বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযিহি আকিকাতু ইবনি ফুলানি দামুহা বিদামিহা ওয়া লাহমুহা বিলাহমিহি ওয়াজমুহা বিআজমিহি ওয়াজালদুহা বিজালদিহা ওয়াশা'রুহা বিশা'রিহি আল্লাহুম্মা জ'আলহা ফিদা'আন লি ইবনি মিনান নার বিসমিল্লাহি আল্লাহু আকবার। অমুকের স্থলে ছেলের যে নাম রাখা হয়েছে তা নিবে, কন্যা হলে উভয় স্থানে ইবনি এর স্থলে বিনতি, আর পঞ্চম স্থানে হি এর স্থানে হা বলবে, আর অন্য কেউ জবে করলে তখন উভয় স্থানে ইবনে ফুলা অথবা বিনতে ফুলা এর স্থানে ফুলা ইবনে ফুলা ফুলানা বিনতে ফুলা বলবে, ছেলে হলে তার পিতা এবং মেয়ে হলে তার মায়ের দিকে সম্পৃক্ত করবে। নাম্বার ২৪, যদি দোয়া মুখস্থ না থাকে তাহলে দোয়া পড়া ব্যতীত অন্তরে এই ধারণা রাখবে যে এটা অমুকের ছেলে কিংবা অমুকের মেয়ে। বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়ে যবে করবে আকিকা হয়ে যাবে, আকিকার জন্য দোয়া পড়া জরুরি নয়। নাম্বার ২৫, আজকাল অধিকাংশ আকিকার জন্য দাওয়াতের ব্যবস্থা করে গরিব ও আত্মীয় স্বজনকে আমন্ত্রণ করা হয়, সেটা উত্তম কাজ, এবং অংশগ্রহণকারীগণ বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসে, এটাও ভালো কাজ। তবে এখানে কিছু ব্যাখ্যা রয়েছে, যদি মেহমান উপহার না নিয়ে আসেন তখন অনেক সময় নিমন্ত্রণকারী কিংবা তার পরিবারগণ মেহমানের সমালোচনার গুনায় লিপ্ত হয়ে যায়। সুতরাং যেখানে নিশ্চিতভাবে অথবা অধিকাংশ এমন পরিস্থিতি বিরাজ করে সেখানে মেহমানের উচিত যে অপারগতা ব্যতীত যেন না যায়, প্রয়োজনে যাবে আর উপহার নিয়ে গেলে কোনো সমস্যা নেই। আর নিমন্ত্রণকারী এই নিয়ত গ্রহণ করল যে যদি মেহমান উপহার না নিয়ে আসত তবে তিনি সে মেহমানকে মন্দ বলত, কিংবা বিশেষ কোনো নিয়ত তো নেই কিন্তু এই নিমন্ত্রণকারীর এমন মন্দ অভ্যাস তো, যেখানে তার অর্থাৎ নিমন্ত্রণকারীর নিশ্চিত ধারণা হয় যে গ্রহণকারী এভাবে অর্থাৎ নিমন্ত্রণকারীর অনিষ্ট থেকে বাঁচার জন্য এনেছে, এখন গ্রহণকারী গুনাহগার হবে আর জাহান্নামের আজাবের উপযোগী, এবং এই উপহার তার জন্য ঘুষ। হ্যাঁ, যদি মন্দ বর্ণনা করার উদ্দেশ্য না থাকে আর না তার এমন মন্দ অভ্যাস রয়েছে তখন উপহার গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই। সুরমা লাগানো চারটি সুন্নত আদব। নাম্বার ১, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সমস্ত সুরমার মধ্যে সবচেয়ে উত্তম সুরমা হচ্ছে ইসমাদ, কারণ এটা দৃষ্টিকে আলোকিত করে পলক গজায়। নাম্বার ২, পাথরের সুরমা ব্যবহার করাতে কোনো সমস্যা নেই, এবং কালো সুরমা কিংবা কাজল অর্থাৎ সৌন্দর্যের নিয়তে পুরুষদের লাগানো মাকরুহ, এবং সুন্দরের উদ্দেশ্য না হলে তবে সমস্যা নেই। নাম্বার ৩, রাতে শয়ন করার সময় সুরমা ব্যবহার করা সুন্নত। নাম্বার ৪, সুরমা ব্যবহার করার তিনটি বর্ণিত পদ্ধতি সারাংশ উপস্থাপন করছি। নাম্বার ১, কখনো উভয় চোখে তিন তিন সলাই। নাম্বার ২, কখনো ডান চোখে তিন আর বাম চোখে ২বার। নাম্বার ৩, সুতরাং কখনো উভয় চোখে দুই ২বার, অতঃপর শেষে একটি সলাইতে সুরমা নিয়ে সেটাকে উভয় চোখে লাগান। এভাবে করার কারণে ইনশাআল্লাহ তিনটার উপর আমল হয়ে যাবে। হে আশিকানে রসুল, মর্যাদা সম্পন্ন যত কাজ রয়েছে সব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ডান দিক থেকে আরম্ভ করতেন, সুতরাং প্রথমে ডান চোখে সুরমা লাগান, অতঃপর বাম চোখে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বাবরি চুল ও মাথার চুলের ২২টি সুন্নত আদব। নাম্বার ১, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক বাবরি চুল কখনো অর্ধকান পর্যন্ত। নাম্বার ২, কখনো কান মোবারকের লতি পর্যন্ত, এবং নাম্বার ৩, অনেক সময় বেড়ে যেত সেগুলো কাদ মোবারক দুটিকে স্পর্শ করত। নাম্বার ৪, আমাদের উচিত সময় সময় তিনটি সুন্নত আদায় করা, অর্থাৎ কখনো অর্ধকান পর্যন্ত আর কখনো সম্পূর্ণ কান পর্যন্ত, কখনো কাদ বরাবর চুল রাখা। নাম্বার ৫, কাদকে স্পর্শ করা পর্যন্ত বাবরি চুল বাড়ানো সুন্নতের আদায় সাধারণত সকলের উপর বেশি কষ্টকর হয়ে থাকে, কিন্তু জীবনে কমপক্ষে একবার হলেও এই সুন্নত আদায় করা উচিত। অবশ্যই এটা খেয়াল রাখা উচিত যে চুল যেন কাদের নিচে না আসে। পানিতে ভালোভাবে ভিজার পর বাবরি চুলের লম্বার পরিমাণ লক্ষ্য করা যায়, তাই যে দিনগুলোতে চুল বাড়াবেন ওই দিনগুলোতে গোসলের পর আশ্রানোর সময় ভালোভাবে লক্ষ্য করবেন যে চুল কাদের নিচে অতিক্রম করছে না তো। নাম্বার ৬, আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, মহিলাদের মতো কাঁধের নিচে চুল রাখা পুরুষের জন্য হারাম। নাম্বার ৭, হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, পুরুষের জন্য মহিলাদের মতো চুল লম্বা রাখা জায়েজ নেই। কিছু মানুষ সুফি সাজার জন্য লম্বা চুল রাখে যা তাদের বুকে সাপের মতো ঝুলে থাকে, আর কিছু মহিলাদের মতে খোপা করা হয় আর কিছু জট বাঁধা হয়, এগুলো নাজায়েজ ও শরীয়তের পরিপন্থী। নাম্বার ৮, চুল লম্বা করা এবং রঙিন কাপড় পরিধানের নাম সুফিবাদ নয়, বরং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ অনুসরণ এবং কুপ্রবৃত্তির চাহিদাকে দমন করার নাম। নাম্বার ৯, মহিলাদের মাথার চুল কাটা যা বর্তমানে ফ্যাশন হিসেবে চলমান, যেমন বর্তমান এই কাজটি খ্রিস্টান মহিলারা শুরু করেছে, যা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহ, এবং এর উপর আল্লাহর অভিশাপ এসেছে। স্বামী যদি স্ত্রীকে এই কাজ করার জন্য নির্দেশ দেয় তবু এভাবে করার কারণে স্ত্রী গুনাহগার হবে। শরীয়তের বিধিবিধানের পরিপন্থী কাজে কারো অর্থাৎ মাতা পিতা স্বামী অন্য কারো আদেশ পালন করা যাবে না। ছোট মেয়েদের চুলও পুরুষদের মতো করে কাটাবেন না, ছোটবেলা থেকে তাকে মহিলা সুলভ লম্বা চুল রাখার মন মানসিকতা তৈরি করাবেন। নাম্বার ১০, কিছু লোক ডান অথবা বাম দিকে সিঁথি কাটে, এটা সুন্নতের পরিপন্থী। নাম্বার ১১, সুন্নত এটা যে মাথায় চুল থাকলে মধ্যখানে সিঁথি কাটবে। নাম্বার ১২, পুরুষের জন্য মাথা মুন্ডানো চুল লম্বা করা সিঁথি কাটার ক্ষেত্রে অনুমতি রয়েছে। নাম্বার ১৩, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উভয় আমল প্রমাণিত রয়েছে, যদিও বা মাথা মুন্ডানো শুধুমাত্র ইহরাম থেকে বের হওয়ার ক্ষেত্রে প্রমাণিত, অন্য কোন সময় মুন্ডানোর প্রমাণ নেই। নাম্বার ১৪, আজকাল কাঁচি বা মেশিনের মাধ্যমে মানুষ কোথাও বড় কোথাও ছোট করে কেটে থাকে এমন চুল রাখা সুন্নত নয়। নাম্বার ১৫, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার চুল আছে সে যেন সেগুলোর যত্ন নেয়, অর্থাৎ তা ধৌত করে, তেল লাগায় এবং আশ্রয়। নাম্বার ১৬, হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম গোফ কেটেছেন এবং সর্বপ্রথম সাদা চুল দেখেছেন। আরজ করলেন, হে আমার প্রতিপালক, এটা কি? আল্লাহ পাক ইরশাদ করলেন, হে ইব্রাহিম, এটা পদমর্যাদা। আরজ করলেন, হে আমার প্রতিপালক, আমার পদমর্যাদা বৃদ্ধি করে দাও। হযরত মুফতি আহমেদিয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, তার অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে কোন নবীর গোফ বাড়েনি বা বেড়েছে আর তারা কেটেছে, কিন্তু তাদের দিনে গোফ কাটার শরীর কোন বিধানও ছিল না, কিন্তু এখন আপনার কারণে এই আমলটি সুন্নতে ইব্রাহিম হিসেবে সাব্যস্ত হয়েছে। নাম্বার ১৭, নিচের ঠোঁটের কিছু চুল আর যা থুতনির মধ্যখানে থাকে তার আশেপাশে চুল মুন্ডানো বা উপড়ানো বিদাত। নাম্বার ১৮, ঘাড়ের চুল মুন্ডানো মাকরু, অর্থাৎ মাথার চুল মুন্ডানো ব্যতীত শুধুমাত্র ঘাড়ের পশম মুন্ডিয়ে ফেলা, যেমন অনেক লোক খত বানানোর ক্ষেত্রে ঘাড়ের চুলও মুন্ডিয়ে ফেলে, যদি সম্পূর্ণ মাথার চুল মুন্ডিয়ে ফেলে তখন তার সাথে ঘাড়ের পশমও মুন্ডানো যাবে। নাম্বার ১৯, চারটি জিনিস সম্পর্কে শরীয়তের ফয়সালা হল মাটিতে পুঁতে ফেলা। নাম্বার ১, চুল। নাম্বার ২, নখ। নাম্বার ৩, যে কাপড় দিয়ে ঋতুস্রাবের রক্ত পরিষ্কার করা হয়। নাম্বার ৪, রক্ত। নাম্বার ১৯, পুরুষের জন্য দাড়ি অথবা মাথার সাদা চুলকে লাল অথবা হলদে করা মুস্তাহাব, এজন্য মেহেদি ব্যবহার করা যেতে পারে। নাম্বার ২১, দাড়ি অথবা মাথায় মেহেদি লাগিয়ে ঘুমানোর ফলে মাথা ইত্যাদির গরমে তাপ চোখে নেমে আসে, যা দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত ক্ষতিকর। ওই বিজ্ঞ লোকের বর্ণনার সত্যতা আমার কাছে প্রকাশ পেল এভাবে যে, একবার সাগে মদিনা উফি আনহুর নিকট এক অন্ধ ব্যক্তি আসলো এবং সে বর্ণনা দিল, আমি জন্মগত অন্ধ ছিলাম না, আফসোস একবার মাথায় কালো মেহেদি লাগিয়ে আমি শুয়ে পড়েছিলাম, জাগ্রত হয়ে দেখতে পেলাম আমার চোখের জ্যোতি চলে গেছে। নাম্বার ২২, মেহেদি ব্যবহারকারীর গোফ এবং দাড়িতে ক্ষতের কিনারায় দাড়িগুলো শুভ্রতা অল্পদিনে প্রকাশ পায়, যা দেখতে সুন্দর দেখায় না। সুতরাং যদি বারবার সম্পূর্ণ দাড়িতে মেহেদি লাগানো সম্ভব না হয়, শুধুমাত্র যেখানে সাদা চুলের প্রকাশ পায় সেখানে প্রতি চার দিন পর পর সামান্য সামান্য মেহেদি লাগিয়ে দেওয়া উচিত। পাগড়ির ২৫টি সুন্নত আদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭টি বাণী। নাম্বার ১, পাগড়ি সহকারে দুরাকাত নামাজ পাগড়িবিহীন ৭০ রাকাত থেকে উত্তম। নাম্বার ২, আমাদের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হল টুপির উপর পাগড়ি পরিধান করা। মুসলমান নিজের মাথায় প্রতিটি প্যাচ দেওয়াতে কিয়ামতের দিন তার জন্য একটি করে নূর দান করা হবে। নাম্বার ৩, নিশ্চয় আল্লাহ পাক ও তার ফেরেশতাগণ জুমার দিন পাগড়ি পরিধানকারীর উপর দরুদ প্রেরণ করেন। নাম্বার ৪, পাগড়ি সহকারে নামাজ আদায় করা ১০,০০০ নেকির সমপরিমাণ। নাম্বার ৫, পাগড়ি সহকারে এক জুমা পাগড়িবিহীন ৭০টি জুমার সমান। নাম্বার ৬, পাগড়ি আরবের মুকুট স্বরূপ, সুতরাং পাগড়ি বাঁধেও তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। যে ব্যক্তি পাগড়ি বাঁধবে তার জন্য প্রতিটি প্যাচের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। নাম্বার ৭, পাগড়ি পরিধান করো, তোমাদের সম্মান বৃদ্ধি পাবে। হাদিসের ব্যাখ্যা, পাগড়ি পরিধান করার কারণে তোমাদের সম্মান অর্থাৎ সহনশক্তি বৃদ্ধি পাবে এবং তোমাদের সিনা প্রশস্ত হবে, কেননা বাহ্যিক পোশাক উত্তম হওয়াটা মানুষকে ভদ্র ও মর্যাদাবান বানিয়ে দেয় এবং আবেগপূর্ণ ও ত্রুটি বিচ্যুতি থেকে বাঁচায়। নাম্বার ৮, বাহারে শরীয়ত কিতাবের তৃতীয় খণ্ডে ৬৬০ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, পাগড়ি দাঁড়িয়ে আর পায়জামা বসে পরিধান করুন। যে ব্যক্তি এর বিপরীত করবে, অর্থাৎ দাঁড়িয়ে পায়জামা পরিধান করবে আর বসে পাগড়ি বাঁধবে, সে এমন রোগে আক্রান্ত হবে যার কোন চিকিৎসা নেই। নাম্বার ৯, পাগড়ি বাঁধার পূর্বে থামুন আর ভালো ভালো নিয়ত করে নিন, যদি একটিও ভালো নিয়ত না থাকে তবে সওয়াব পাওয়া যাবে না। এজন্য অন্তত পক্ষে এই নিয়ত করে নিন যে, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে সুন্নত পালনার্থে যদি বাঁধার সময় নামাজের প্রস্তুতি নেওয়া হয় তাহলে এটাও বলে নিন, আর নামাজের জন্য সৌন্দর্যতা অর্জনের নিয়তে ইমামা অর্থাৎ পাগড়ি পরিধান করছি। নাম্বার ১০, যথারীতি নিয়ম হল পাগড়ির প্রথম প্যাচটি মাথার ডান দিকে যাবে। নাম্বার ১১, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির শিমলা সাধারণত পেছনের দিকে অর্থাৎ পিঠ মোবারকে থাকত, আবার কখনো কখনো ডান দিকে, কখনো দুই কাঁধের মাঝখানে দুটি শিমলা থাকত, শিমলাকে বাম দিকে রাখা সুন্নতের পরিপন্থী। নাম্বার ১২, পাগড়ির শিমলার পরিমাণ কমপক্ষে ৪ আঙ্গুল আর নাম্বার ১৩, বেশি থেকে বেশি অর্ধ পেট পর্যন্ত অর্থাৎ এক হাত, মধ্য আঙ্গুলের আগা থেকে কনুই পর্যন্ত পরিমাপকে এক হাত বলা হয়। নাম্বার ১৪, পাগড়ি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পরিধান করুন, মিরাত শরীফে রয়েছে, পাগড়ি দাঁড়িয়ে বাঁধা সুন্নত, মসজিদে পরিধান করুন কিংবা অন্য কোথাও। নাম্বার ১৫, পাগড়ি যেন আড়াই গজের কম না হয় আর ৬ গজের বেশি না হয়, কেননা এটাই সুন্নত, আর সেটার বাধা যেন গম্বুজের মতো হয়। নাম্বার ১৬, রুমাল যদি বড় হয় আর এতটি প্যাচ দেয়া যায় যা দ্বারা মাথা ঢেকে যাবে তাহলে সেটি পাগড়ি হয়ে গেল। নাম্বার ১৭, পক্ষান্তরে ছোট রুমাল যা দ্বারা শুধু দুই একটি প্যাচ দেয়া যায় সেটা বাধা মাকরু। নাম্বার ১৮, পাগড়ি যখন নতুন বাঁধতে হয় তখন যেভাবে বেঁধেছেন সেভাবে খুলবেন, একেবারে দ্রুত জমিনে ফেলবেন না। নাম্বার ১৯, যদি প্রয়োজনে কেউ পাগড়ি যদি নামিয়ে ফেলে, পুনরায় বাঁধার নিয়োগ করলো, তাহলে একটি করে প্যাচ খুলে নেওয়াতে এক একটি করে গুণা মুছে দেয়া হয়। পাগড়ির ছয়টি ডাক্তারি উপকার রয়েছে। নাম্বার ২০, যারা মাথা খোলা রাখে তাদের চুলে গরম, ঠান্ডা, রোদ, অন্যান্য ক্ষতিকর বস্তু সরাসরি প্রভাবিত করে, যার ফলে শুধু চুল নয় বরং মস্তিষ্ক এবং চেহারায় তার প্রভাব পড়ে এবং শরীরে ক্ষতি সাধন করে। তাই সুন্নত অনুসরণের নিয়তে পাগড়ি বাঁধার মধ্যে উভয় জগতের কল্যাণ রয়েছে। নাম্বার ২১, ডাক্তারি বিশ্লেষণ অনুযায়ী মাথা ব্যথার জন্য ইমামা শরীফ পরিধান করার অনেক উপকার রয়েছে। নাম্বার ২২, পাগড়ি শরীফের মাধ্যমে মস্তিষ্কে শক্তি যোগায় এবং স্মরণ শক্তি বৃদ্ধি পায়। নাম্বার ২৩, পাগড়ি শরীফ বাঁধার ফলে দীর্ঘস্থায়ী সর্দি হয় না, হলেও তার প্রভাব কম। নাম্বার ২৪, পাগড়ির শিমলা দেহের নিম্নভাগের অর্ধাঙ্গ রোগ থেকে রক্ষা করে, কেননা পাগড়ির শিমলা হারাম মজ্জাকে মৌসুমী প্রভাব যেমন ঠান্ডা, গরম ইত্যাদি হতে রক্ষা করে। নাম্বার ২৫, শিমলা ছারশাম রোগের ভয়াবহতা কমায়, মস্তিষ্কের ফোলা রোগকে ছারশাম বলা হয়। আংটি সম্পর্কিত ১৯টি সুন্নত আদব। নাম্বার ১, পুরুষের জন্য স্বর্ণের আংটি পরিধান করা হারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটি পরিধান করা থেকে নিষেধ করেছেন। নাম্বার ২, অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ অত্যন্ত ছোট ছেলেকেও স্বর্ণ রূপার অলঙ্কার পরিধান করানো হারাম, যে ব্যক্তি পরিধান করাবে সে গুনাগার হবে। একইভাবে ছেলেদের হাতে পায়ে অপ্রয়োজনে মেহেদি লাগানো নাজায়েজ, কিন্তু মহিলারা স্বয়ং হাতে পায়ে মেহেদি লাগাতে পারবে, কিন্তু ছেলেদের লাগালে গুনাগার হবে। নাম্বার ৩, লোহার আংটি জাহান্নামীদেরই অলঙ্কার। নাম্বার ৪, পুরুষের জন্য সেরূপ আংটি জায়েজ যেগুলো পুরুষের আংটির মতো, অর্থাৎ তা হবে কেবল এক পাথর বিশিষ্ট, আর যদি তাতে একের অধিক অর্থাৎ কয়েকটি পাথর থাকে তাহলে তা রূপার হয়ে থাকলেও পুরুষদের জন্য নাজায়েজ। নাম্বার ৫, পাথরবিহীন আংটি পরিধান করা নাজায়েজ, কেননা এটি কোনো আংটি নয় বরং রিং। নাম্বার ৬, হুরফে মুকাত্তাআত খোদিত অর্থাৎ পবিত্র কোরআন শরীফে বিভিন্ন সুরার প্রারম্ভে বিভিন্ন বর্ণ খোদিত আংটি ব্যবহার করা জায়েজ, কিন্তু মুকাত্তাআত খোদিত আংটি অজুবিহীন অবস্থায় পরিধান করা, স্পর্শ করা অথবা মুসাফাকালে হাত মেলানো ব্যক্তিটির এই আংটিখানা অজুবিহীন অবস্থায় স্পর্শ করা জায়েজ নেই। নাম্বার ৭, অনুরূপভাবে পুরুষদের জন্য একাধিক আংটি পরিধান করা কিংবা একাধিক রিং পরিধান করা নাজায়েজ, কেননা রিংটি আংটি নয়, মহিলারা রিং পরতে পারবে। নাম্বার ৮, এক পাথর বিশিষ্ট রূপার একটি আংটি যদি ৪.৫ মাসা বা ৪ গ্রাম ৩৭৪ মিলিগ্রাম হতে কম ওজনের হয়ে থাকে তাহলে সেটি পরিধান করা জায়েজ, যদিও তা মোহরের প্রয়োজনে না হয়ে থাকে, কিন্তু তা পরিহার করা অর্থাৎ যার স্ট্যাম্পের প্রয়োজন নেই তার পক্ষে বৈধ আংটিও পরিধান না করাই উত্তম। আর যাকে আংটি দিয়ে ছাপ দিতে হয় অর্থাৎ আংটিকে মোহর হিসেবে ব্যবহার করতে হয় তার পক্ষে মোহরের প্রয়োজনে কেবল জায়েজই নয় বরং সুন্নত। অবশ্যই অহংকার প্রদর্শনের জন্য কিংবা মেয়েদের মতো টিপ টাপ স্টাইলের অথবা অন্য কোন ঘৃণিত উদ্দেশ্যে এক আংটি বা কেন এরূপ উদ্দেশ্য নিয়ে তো স্বাভাবিক কাপড় চোপড় পরিধান করাও না জায়েজ। নাম্বার ৯, দুই ঈদে আংটি পরিধান করা মুস্তাহাব, কিন্তু পুরুষরা সেই বৈধ সম্পন্ন আংটি পরিধান করবে। নাম্বার ১০, আংটি পরিধান করা কেবল তাদের জন্যই সুন্নত যাদের মোহর করার প্রয়োজন রয়েছে, যেমন সুলতান, কাজী, আলিম উলামা যারা ফতোয়ার ক্ষেত্রে আংটি মোহর হিসেবে ব্যবহার করেন, এরা ব্যতীত অন্যান্যদের জন্য যাদের মোহরের প্রয়োজন নেই তাদের জন্য সুন্নত নয়, অবশ্যই পরিধান করা জায়েজ। বর্তমানে অবশ্যই আংটির মাধ্যমে মোহর করার প্রচলন আর নেই, বরং এ কাজের জন্য স্ট্যাম্পি তৈরি করা হয়ে থাকে। সুতরাং আংটির মাধ্যমে যাদের মোহর করার প্রয়োজন নেই সেসব কাজী ইত্যাদির জন্য আংটি পরিধান করা আর সুন্নত রইল না। নাম্বার ১১, পুরুষেরা আংটির পাথর হাতের তালুর দিকে করে রাখবে আর মহিলারা হাতের পিঠের উপরের দিকে করে রাখবে। নাম্বার ১২, রূপার রিং বিশেষ করে মহিলাদেরই অলঙ্কার, পুরুষদের পক্ষে মাকরু, তাহরিমিন, আজাইজ ও গুনা। নাম্বার ১৩, মহিলারা স্বর্ণের বা রূপার যত খুশি আংটি এবং রিং ব্যবহার করতে পারবে, এতে ওজন বা পাথরের সংখ্যার কোন নির্দিষ্টতা নেই। নাম্বার ১৪, লোহার আংটির উপর রূপার খোল চড়িয়ে দেওয়াতে লোহা মোটেই দেখা যাচ্ছে না, এমন আংটি পরিধান করা পুরুষ বা নারী কারোর জন্য নিষেধ নয়। নাম্বার ১৫, উভয় হাতে যে কোনো হাতে আংটি পরিধান করতে পারবে, তবে কনিষ্ঠ আঙ্গুলে পড়বে। নাম্বার ১৬, মান্নতের কিংবা ফুক দেওয়ার ধাতুর তৈরি চেইন পুরুষদের জন্য পরিধান করা নাজায়েজ ও গুনাহ। অনুরূপভাবে নাম্বার ১৭, মদিনা মুনাওয়ারা কিংবা আজমির শরীফের রূপার অথবা অন্য কোন ধাতুর রিং এবং স্টাইল করে তৈরি করা আংটি পরাও জায়েজ নেই। নাম্বার ১৮, জিন ধরা, ভূতে ধরা কিংবা অন্য যে কোনো রোগের জন্য রূপা বা অন্য কোনো ধাতু জায়েজ নেই। নাম্বার ১৯, যদি কোনো ইসলামী ভাই ধাতু তৈরি চেন, ধাতুর রিং, নাজায়েজ আংটি, ধাতু শিকল ইত্যাদি ব্যবহার করে থাকেন তাহলে তা এখনই খুলে ফেলে তবা করে নিন আর আগামীতে না পরার দৃঢ় প্রতিজ্ঞা করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।